الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام علیکم ورحمۃ اللہ اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
একটি হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরু মাহাসানা মাউতাকুম, তোমাদের প্রয়াতদের ভালো গুণাবলীর উল্লেখ করো। একই হাদিসে তিনি বলেন যে তাদের দুর্বলতা বলে বেড়াবে না। দোষগুণ সব মানুষের মাঝেই থেকে থাকে, কিন্তু মৃত্যুর পর ইহজগতের সাথে যেহেতু মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাই কারো দুর্বলতা বা দোষ ত্রুটি বলে বেড়ানোর প্রয়োজন থাকে না। তবে তার গুণের কথা ও ভালো কাজের কথা অবশ্যই বলা উচিত, এর ফলে ভালো কাজের প্রেরণা জাগে এবং প্রয়াত বা মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করার প্রেরণাও জাগে। যেমন আমি বলেছি, ভালো ও মন্দের সমন্বয় মানুষ, এটি মানুষের প্রকৃতি, মানুষের বৈশিষ্ট্য। কখনো সৎকর্মের প্রতি আকর্ষিত হয়, আবার কখনো দুর্বলতা প্রকাশ পায়। কিন্তু কোনো কোনো মানুষ এমনও হন যাদের গুণাবলী বা পুণ্য এত উজ্জ্বল, এত দীপ্তিমান হয়ে থাকে যে মানবীয় দুর্বলতা এর ফলে চোখেই পড়ে না। তাদের নেক কাজ এবং সৎকর্মের গণ্ডি এত ব্যাপক ও বিস্তৃত হয়ে থাকে যে তাদের দুর্বলতা সৎকর্মের মাঝে হারিয়ে যায়, প্রচ্ছন্ন হয়ে যায়। আর এসব মানুষ বড়ই ভাগ্যবান হয়ে থাকেন, বা সেসব মানুষ বড়ই ভাগ্যবান যাদের নেক কর্ম বা পুণ্যকর্ম এবং সৎগুণাবলীর কথা মানুষের মুখে মুখে থাকে। একটি হাদিস অনুসারে, যদি কোনো ব্যক্তির অবস্থা এমন হয় তাহলে তার জন্য জান্নাত লাভ করা আবশ্যক হয়ে যায় বা তার জান্নাত লাভ করা নিশ্চিত হয়ে যায়। আজ আমি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করব, প্রত্যেক পরিচিত ব্যক্তি যার প্রশংসায় ছিল পঞ্চমুখ। এমন একজন মানুষ যিনি পাকিস্তানি বা ভারতীয় আহমদি ছিলেন না, কোনো সাহাবির সন্তান বা জন্মগত আহমদিও ছিলেন না। বাল্যকাল থেকে যৌবন, তারপর বার্ধক্য পর্যন্ত তিনি খলিফাদের প্রভাবাধীন বা জামাতের ছত্রছায়ায়ও প্রতিপালিত হননি। মাত্র কয়েক বছর পূর্বে তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াত করেন এবং অনেককে পেছনে ফেলে এগিয়ে যান। আমাদের এই ভাই হলেন শ্রদ্ধেয় রাবিউল বুখারী সাহেব, যিনি একজন রাশিয়া নিবাসী। গত 24 জানুয়ারি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও ইনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি ঈমান আনয়নকারী মুষ্টিমেয় রাশিয়ান প্রাথমিক আহমদীদের একজন ছিলেন, কিন্তু জাগতিক জ্ঞান ও আধ্যাত্মিক জ্ঞান, আন্তরিকতা ও নিষ্ঠা, নিঃস্বার্থ হওয়া, খেলাফতের সাথে গভীর সম্পর্ক, বিনয় এবং হযরত মসীহ মওউদের বাণী রাশিয়াতে প্রচারের একাগ্রতার ক্ষেত্রে একটি সমুজ্জ্বল নক্ষত্র ছিলেন, যিনি অনেককে পথ দেখিয়েছেন। আর ইনশাআল্লাহ যখন হযরত মসীহ মওউদের ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করবে এবং রাশিয়াতে বালুকণার মতো আহমদীয়তের বিস্তার ঘটবে, তখন ইতিহাস ইনশাআল্লাহ রাভেল বুখারেভ সাহেবের অবদানকে চিরকাল স্মরণ রাখবে। এখন আমি জনাব রাভেল বুখারেভ সাহেব সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। রাভেল বুখারেভ সাহেব আহমদীয়তের সীমাহীন খেদমত তখনও করতেন বা করেছেন যখন তিনি আহমদি হননি, কিন্তু আহমদীয়তের সাথে পরিচিত ছিলেন। তখন তিনি জামাতের বই পুস্তকের অনুবাদ করতেন। এরপর বিবিসি রাশিয়ান বিভাগে তিনি চাকরি করতেন, বিভিন্ন রাশিয়ান অনুষ্ঠানে। সেখান থেকে তিনি অবসর গ্রহণ করেন আর পুরোপুরি জীবন উৎসর্গ করে দেন ধর্মের সেবার জন্য। দিবারাত্র তার একটি চিন্তা ছিল এমন মনে হতো। তিনি বলতেন যে আমার একটি মুহূর্ত যেন আহমদীয়তের সেবার বাহিরে না কাটে, এই ছিল তার উৎকণ্ঠা। আমার প্রতিটি মুহূর্ত যেন আহমদীয়তের সেবায় অতিবাহিত হয়, এই ছিল তার প্রত্যয়। মৃত্যুর দিনও তিনি এই সেবার চেতনায় সমৃদ্ধ ছিলেন। এমটিএর জন্য একটা অনুষ্ঠান বানানোর উদ্দেশ্যে মিটিংয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন পরিস্থিতিতেই প্রস্তুতি নেওয়া কালেই ফোন আসে যে তার শরীর ভালো নয়, তাই তিনি আসতে পারবেন না। বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে তার, যা প্রাণহারি প্রমাণিত হয়েছে। আর এভাবে তিনি ইহ ত্যাগ করেন। আর মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। স্বজন বলতে শুধু সহধর্মিনী তার আছেন, আর কোনো সন্তান সন্ততি নেই। স্ত্রীর এক ছেলে ছিল যে পূর্বেই মারা গেছে। ১৯৯০ প্রারম্ভে জামাতের সাথে তিনি পরিচিত হন কলিম খাওয়ার সাহেবের মাধ্যমে। তিনি তাতার জাতি সম্পর্কে গবেষণার জন্য লন্ডন আসেন, এখানেই তার সাথে যোগাযোগ স্থাপিত হয়। এরপর হযরত খলিফা আল মসীহ রাবে রহমাউল্লাহর সাথে সাক্ষাতের কল্যাণে তিনি আহমদিয়া জামাতে অন্তর্ভুক্ত হন। এক স্থানে রাবিল সাহেব স্বয়ং বলেন, যদিও আমি জন্মগত মুসলমান, কিন্তু যে সমাজে আমি প্রতিপালিত হয়েছি তা নাস্তিক সমাজ ব্যবস্থা হওয়ায় 1899 পর্যন্ত আমি ইসলাম সম্বন্ধে প্রায় অজ্ঞই ছিলাম বলা চলে। যে সমাজে বা যে যুগ আমি লালিত পালিত হয়েছি, সে যুগে ইসলাম ও আমাদের মাতৃভাষা তাতারি পুরোপুরি নিষিদ্ধ ছিল। তাতারি ভাষায় কথা বলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা ছিল, পাঠ্যসূচি থেকেও বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তাতারিদের মাঝে ইসলামের প্রভাব বিদ্যমান ছিল। পার্টি কর্মী বা স্কুল শিক্ষক যেই হোক না কেন, প্রতিটি কাজের শুরুতে তাতারেরা অবশ্যই বিসমিল্লা পাঠ করত। তাতারি সংস্কৃতি 1000 বছর পুরনো এবং সকল যুগে এতে ইসলামের প্রভাব বিদ্যমান ছিল। এই জন্য নাস্তিকতার প্রভাব আমার পিতামাতার যুগে যত প্রবল ছিল, আমার বড় হওয়ার যুগে ততটা ছিল না, কিছুটা কম ছিল। কিন্তু আমি একথা বলতে পারি না যে আমি এমন গুপ্ত মুসলমান ছিলাম যে সর্বদা মসজিদে যাওয়ার ব্যাপারে উদগ্রীব থাকত। একদমই এমন ছিল না। আমি একজন ছাত্র ছিলাম, যুবক ছিলাম, এবং সামাজিক ভাবধারায় যা আমার মাথায় আসত আমি তাই করতাম। ইনি বলছেন, ১৯৮৯ সালে অবস্থার উত্তরণ ঘটে। ধর্মসহ সব ধরনের স্বাধীনতা মানুষ পায়, কিন্তু আমি জানতাম সত্য ধর্ম পর্যন্ত পৌঁছার জন্য শুধু যৌক্তিক প্রমাণেই যথেষ্ট নয়, ইমানের নিয়ামত স্বয়ং আল্লাহ তাআলা দান করেন। আমি এক অনিশ্চয়তার মাঝে ছিলাম। যৌক্তিক দিক থেকে আমি নিশ্চিত ছিলাম যে ইসলামই সর্বোত্তম শিক্ষা দিয়ে থাকে, কিন্তু তার সত্ত্বেও আমার হৃদয় পুরোপুরি ফাঁকা ছিল। যে জিনিস আমাকে এই দ্বিধা ও সন্দেহ থেকে মুক্তি দিয়েছে তা ছিল কয়েকজন মানুষ যাদের আমি লন্ডনে পেয়েছিলাম, যাদেরকে এখন আমি সত্যিকার এবং প্রকৃত মুসলমান মনে করি। আর এটি ছিল সেই জামাত যাকে ইসলামী বিশ্বে অমুসলিম বলা হয়, অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাত। তিনি আরও লেখেন, আহমদিয়া মুসলিম জামাতের শিক্ষা হল, কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ সৃষ্টিকে ভালো না বাসে সে খোদাকে পেতে পারে না। একথা জানা মাত্র আমি বুঝতে পেরেছিলাম যে এটি আমার গন্তব্য, এখানে আমি আমার সবকিছু পেয়ে গেছি, অর্থাৎ আমার শিক্ষা দীক্ষা, জ্ঞান, বিবেক বুদ্ধি, যৌক্তিক প্রমাণের জন্য আমার পিপাসা, সত্য ধর্মের সন্ধান ও আধ্যাত্মিকতার অভিজ্ঞতা, এর সবই আমি একসাথে পেয়ে গেছি এক স্থানে। হযরত খলিফাতুল মসীহ রাবি রহিমাহুল্লাহ তাঁর 1993 সালের জলসার বক্তৃতায় বলেছিলেন, আল্লাহ তাআলার অনুগ্রহে এই নবযুগে পুনরায় হাঙ্গেরির সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে। প্রথমে দ্বিতীয় খেলাফতের যুগে হাঙ্গেরিতে মিশন প্রতিষ্ঠিত হয়েছিল, যা বিভিন্ন কারণে বন্ধ করতে হয়েছিল। এখন তিনি বলেন, খলিফা রাবে বলেন যে নতুন যুগে নতুনভাবে সেখানে যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে, আর সে যুগের সর্বপ্রথম ফল হলেন হাঙ্গেরির জনাব মখলুস ইলাহি, যিনি স্বয়ং ইংল্যান্ডে এসেছিলেন। আমাদের রাশিয়ান আহমদী বন্ধু রাবির সাহেব যেহেতু শিক্ষিত শ্রেণীতে সুপরিচিত, এ কারণে তাঁর সাথেও মখলুস ইলাহি সাহেবের যোগাযোগ ছিল। তাকে তিনি বারবার মসজিদে আনেন, আর কয়েকটি সাক্ষাতেই তাঁর হৃদয়ের অবস্থা পাল্টে যায়। আল্লাহর কৃপায় এখান থেকে তিনি বয়াত করে গেছেন। ফেরত গিয়ে তিনি হাঙ্গেরিতে তবলিগ বা প্রচারের ভিতকে অধিক দৃঢ় করেন। রাবেল সাহেব সম্প্রতি সেখানে যে সফর করেছেন এর প্রেক্ষিতে সেখানে আল্লাহ তালার কৃপায় জামাত দৃঢ়তা লাভ করেছে এবং সেখানে যে লক্ষণাবলী প্রকাশ পাচ্ছে তা থেকে আশা করা যায় সেখানে অতি শীঘ্রই জামাত প্রসার লাভ করবে। আমাদের ভাই রাবেল সাহেবের মাতৃভূমি হল তাতারিস্তান। সেখান থেকে 2-3 বছর পূর্বে মুরাদ জিয়ানব সাহেব যুক্তরাজ্যের জলসায় এসেছিলেন। তিনি অবিচল ছিলেন আর বিশ্বস্ত প্রমাণিত হয়েছেন। ফেরত গিয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং নিজেকে আহমদী আখ্যায়িত করতে থাকেন। তার মেয়ে অতি নিষ্ঠার সাথে জামাতের সাথে সম্পর্ক রাখেন এবং একে অন্যের ইমানকে তারা দৃঢ় করতে থাকেন। হুজুর আরো বলেন যে আহমদীয়ত গ্রহণ করা এ সকল জাতির জন্য ততটা সহজ নয়, তারা 70 বছর নাস্তিকতার বিষয়ে জর্জরিত ছিল। যদিও ইসলামের সাথে এদের সম্পর্ক ছিন্ন হয়নি, বরং ইসলামের চিন্তা চেতনা তাদের হৃদয়ে জাগরুক ছিল, কিন্তু কার্যত ইসলামের খুঁটিনাটি সম্পর্কে তারা আদৌ অবহিত ছিল না। মুসলিম জাতি হিসেবে ইসলামের গণ্ডীভুক্ত থাকলেও ধর্মের দিক থেকে মূলত বা কার্যত তারা ইসলামের বাইরেই ছিল। এদেরকে পুনরায় ইসলামে অন্তর্ভুক্ত করা এবং খোদাতালার একত্ববাদ এবং খোদার অস্তিত্বের বিশ্বাস তাদের হৃদয়ে প্রথিত করা কষ্টসাধ্য এবং এর জন্য দোয়ার প্রয়োজন আর অলৌকিক নিদর্শনেরও দরকার। তাই দোয়া করুন, যতদূর পরিশ্রম করা সম্ভব আমরা তা করছি, দোয়াও চলছে। পুরো জামাত দোয়া করুন যেন আল্লাহ তালা সেখানে অলৌকিক নিদর্শন প্রদর্শন করেন, কেননা প্রকৃতপক্ষে আধ্যাত্মিক বিপ্লবের জন্য দোয়ার পাশাপাশি অলৌকিক নিদর্শনেরও প্রয়োজন হয়ে থাকে। হুজুর বলছেন যে আমি পূর্বে বলেছি যে রাবিল সাহেব জন্মসূত্রে আহমদে ছিলেন না, কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি জন্ম থেকেই আহমদী। তিনি প্রকৃত অর্থে আহমদীয়দের একজন দূত ছিলেন, যেখানে যেতেন সেখানে অবশ্যই জামাতের কথা উল্লেখ করতেন। যেখানে তার আশঙ্কা হতো যে জামাতের নাম নিলে প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেখানে তিনি বুদ্ধি ও প্রজ্ঞার সাথে ইসলামী শিক্ষা তুলে ধরতেন এবং জামাতের শিক্ষা উপস্থাপন করতেন। মানুষ জিজ্ঞেস করত এটি কাদের বিশ্বাস, তখন তিনি জামাতের নাম উল্লেখ করতেন, এরপর সম্পূর্ণরূপে জামাতের পরিচয় দিতেন, কোন অবস্থায় কোন ধরনের বই পুস্তক দেয়া যথাযথ বা যুক্তিযুক্ত হবে সে বিষয়ে সর্বদা তিনি সচেতন ছিলেন। তার বন্ধুমহলে রাজনীতিবিদ, সাহিত্যিক, কবি, ডাক্তার, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্র, অর্থনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার নারী পুরুষ অন্তর্ভুক্ত ছিলেন। আর রাবিল সাহেব স্বয়ং একাধারে একজন স্বনামধন্য কবি, সাহিত্যিক, সাংবাদিক, অনুবাদক এবং মুবাল্লিগ ছিলেন, দাইল আল্লাহ ছিলেন। আল্লাহ তাআলা তাকে বহু গুণের সমাহার বানিয়েছিলেন। তার পরিচিতির গণ্ডি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকারীদের গণ্ডি ছিল অত্যন্ত ব্যাপক। রাবিল সাহেবের মাধ্যমে রাশিয়া এবং সাবেক রাশিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে এমন এমন লোক পর্যন্ত জামাতে আহমদিয়া অর্থাৎ সত্যিকার ইসলামের বাণী পৌঁছেছে যেখানে সচরাচর বা সাধারণত আমাদের মোবাইল এবং মল্লামদের জন্য পৌঁছানো সম্ভব হতো না, আর হলেও অনেক সময় লেগে যেত। তিনি যখনই মস্কো যেতেন তখন অধিকাংশ সময় শিক্ষামূলক কবিতা ও সাহিত্যের আসরে অংশ নিতেন, আর এমন অনুষ্ঠানে সবসময় কোনো না কোনোভাবে জামাতের কথা উল্লেখ করতেন এবং তার সাথীদের অর্থাৎ আহমদীদের পূর্বেই বলে রাখতেন যে আপনারা আজকে অমুক জায়গায় অমুক সময় জামাতের পরিচিতিমূলক বই পুস্তকের মধ্য থেকে অমুক অমুক বই এত সংখ্যায় নিয়ে পৌঁছে যাবেন। যখনই কোনো অনুষ্ঠান হতো শেষের দিকে জামাতের পরিচিতি তুলে ধরার পর অবশ্যই তারা সেই বই ক্রয় করত বা গ্রহণ করত। এখানে রাশিয়ান ডেস্ক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাবিল সাহেব কঠোর পরিশ্রম, কঠোর শ্রম, নিষ্ঠা ও উৎসাহের সাথে কাজ করছিলেন। কাজ করার সময় তার ক্ষুধা বা অন্য কোনো কিছুর চিন্তা থাকত না। জামাতের কাজ সম্পন্ন করাতে পুরো মনোযোগ তার নিবদ্ধ থাকত, কখনো কোনো কাজ অসম্পূর্ণ রাখেননি। তার সাথে যারা কাজ করতেন এমন মোবাল্লেগরা বলেন যে আমরা অনেক সময় বলতাম ক্লান্ত হয়ে গেছেন, কিছুটা বিশ্রাম নেন, তখন তিনি হেসে বলতেন তোমরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেছ। জুমার খোদবার রাশিয়ান ডাবিং তিনি করতেন, তাই এই কাজের ব্যাপারে তার চিন্তা লেগেই থাকত। দুবছর পূর্বে এই কাজ ব্যাপক পরিসরে আরম্ভ হয় এবং এমটিএতে খোদবা প্রচার হওয়া আরম্ভ হয় রাশিয়ান ভাষা, একইভাবে ইন্টারনেটেও। তিনি তার সঙ্গীদের সাথীদের শনিবারে অবশ্যই জিজ্ঞেস করতেন যে আপনারা খোদবার অনুবাদ সমাপ্ত করেছেন কিনা বা কতক্ষণ লাগবে। আবার এটিও জিজ্ঞেস করতেন যে রবিবার সকাল বা দুপুরের পূর্বে কি ডাবিং করা সম্ভব হবে। অনেক সময় জুমার দিন সন্ধ্যায় জিজ্ঞেস করে বসতেন অনুবাদ কখন শেষ হবে। মোট কথা, যতক্ষণ খোদবার ডাবিং শেষ না করতেন তিনি অস্থির এবং বিচলিত থাকতেন। সালানা জলসার দিনগুলোতে তার ব্যস্ততা এবং পরিশ্রম আর একাগ্রতা এক ভিন্ন রূপে প্রকাশ পেত। জলসার তিন দিনেই ধর্মসেবার জন্য তার কর্মক্ষমতা, তার উৎসাহ এবং উদ্দীপনা বিশেষভাবে দেখার মতো হতো। তিনি খলিফা ওয়াক্তের বক্তৃতার পাশাপাশি অন্যান্য বক্তাদের বক্তৃতাও এমটিএতে যা সম্প্রচারিত হতো তা জলসায় যে সমস্ত রাশিয়ান দর্শক হতো তাদের জন্য রাশিয়ান ভাষায় অনুবাদ করতেন। রাশিয়া এবং রাশিয়ান ভাষাভাষী অন্যান্য রাজ্যের যেসব অতিথি জলসায় আসতেন তাদের সাথে সহাস্যবদনে সাক্ষাৎ করতেন, তাদেরকে জামাতের বিশ্বাসের কথা বলতেন, সবসময় এমন কথাবার্তা তাদের শোনাতেন যা আগত অতিথিদের ইমান বৃদ্ধির কারণ হতো, অতিথিদের প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখতেন, ব্যবস্থাপনার মনোযোগ আকর্ষণ করতেন যে তাদের অমুক অমুক চাহিদা পূর্ণ হওয়া উচিত। জলসা সালানার কল্যাণ এবং গুরুত্বের প্রেক্ষাপটে প্রায় কোনো না কোনো আঙ্গিকে তার সাথীদের সাথে এ বিষয়ে উল্লেখ করতেন যে রাশিয়া এবং অন্যান্য রাজ্যের আহমদেরা যদি বছরের পর বছর তবলিগ করতে থাকেন তাহলেও তা এত উপকারী ও কার্যকরী প্রমাণিত হয় না যতটা কাউকে শুধু একবার জলসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানালে এবং যুগ খলিফার সাথে সাক্ষাৎ করালে হয়ে থাকে। এর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেন যেন অধিক সংখ্যক অতিথি জলসায় আসেন। তিনি অনেক পুস্তকের রাশিয়ান ভাষায় অনুবাদ করেছেন, যা রাশিয়া এবং অন্যান্য রাশিয়ার অঙ্গরাজ্যে তবলিগের কাজে যথেষ্ট সহায়ক প্রমাণিত হয়। এসব পুস্তকাদি ছাড়াও তিনি রাশিয়ান ভাষায় কোরআন অনুবাদের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য অবদান রেখেছেন, আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যা তিনি করেছেন। আমাদের রাশিয়ান ডেস্কের মুরব্বী খালেদ সাহেব লেখেন, মস্কোর রুস্তম হাম্মাদ আলী সাহেব এবং আমি 1999 সনে হজরত খলিফাতুল মসীহ রাবে রহমুল্লাহর কৃত পবিত্র কোরআনের উর্দু অনুবাদ অনুসরণে রাশিয়ান ভাষায় কোরআনের অনুবাদের কাজ আরম্ভ করি, আর এই কাজ 2004 সালে সম্পন্ন হয়। এরপর এর পুনঃনিরীক্ষণ এবং সংশোধনের কাজ তাদের উভয়ই রাবিল সাহেবের সাথে মিলে সম্পাদন করেন, আর লন্ডনে এই কাজ সম্পন্ন হয়েছে। এই কাজের সময় তিনি প্রায় 3 মাস দিবারাত্র এক করে কঠোর পরিশ্রম নিষ্ঠার সাথে এই কাজ সম্পন্ন করেছেন। পবিত্র কোরআন অনুবাদের কাজ যেহেতু একটি গুরুদায়িত্ব এবং অনেক সাবধানতার প্রয়োজন, তাই নিরীক্ষণ বা চেকিং এর স্টেজে তিনি প্রত্যেকটি শব্দ সম্পর্কে নিশ্চিত হয়ে নিতেন যে কোরআন করিমে কি ঠিক এমনই আছে যেভাবে আমরা অনুবাদ করেছি। আর এর জন্য রাশিয়ান ভাষার সবচেয়ে উপযুক্ত শব্দ তিনি ব্যবহারের চেষ্টা করতেন। বর্ণনাকারী বলছেন যে কখনো কখনো এক একটি আয়াতের কাজে কয়েক ঘন্টা লেগে যেত। রাবিল সাহেব পূর্ণ অনুসন্ধান এবং খতিয়ে দেখার পর অনুবাদ স্থির করতেন। তার এই প্রচেষ্টার ফলশ্রুতিতে কোরআনের রাশিয়ান ভাষায় অনুবাদ এ পর্যন্ত 3টি সংস্করণ যথাক্রমে 2006 সালে লন্ডনে, 2007 সালে মস্কোতে এবং 2008 সালে কাজাকিস্তানে প্রকাশিত হয়েছে। এটি একটি সৎকায় জারিয়া বা স্থায়ী পূর্ণকর্ম যা রাবিল সাহেবের কথা স্মরণ করাতে থাকবে। আমি যেভাবে বলেছি, রাবিল সাহেব একজন সুপণ্ডিত, সাংবাদিক এবং কবি ছিলেন। বিভিন্ন ধরনের পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তাতারিস্তানের সবচেয়ে বড় পুরস্কার তিনি পেয়েছেন, মুসা জলিল সম্মাননা পুরস্কার লাভ করেছেন 1986 সালে আহমদীয়ত গ্রহণের পূর্বে। এরপর 2001 সালে শিল্পকলায় অবদানের জন্য আবার তিনি পুরস্কার পেয়েছেন। 2006 সনে তাতারিস্তানের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ন্যাশনাল প্রাইজ অফ অনারের পুরস্কারে তাকে ভূষিত করা হয়েছে। তার একটি পুস্তকের জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন। 2009 সালে রাশিয়ার বই মেলায় তিনি পুরস্কার পেয়েছেন। এই শনেই 13 অক্টোবর তিনি দি অর্ডার অফ কালচারাল হেরিটেজ পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি বিভিন্ন বিশ্বের বহু সামাজিক সংগঠনের সদস্য ছিলেন। তো আমি যেভাবে বলেছি, বিবিসি রাশিয়ান সার্ভিসে তিনি চাকরি করতেন, কাজ করতেন। তাঁর সহকর্মী বিবিসি রাশিয়ান সার্ভিসের প্রধান সম্পাদক অ্যান্ড্রি ওস্তালকি সাহেব তাঁর মৃত্যুতে তার প্রশংসায় লেখেন, তার মৃত্যুর পর শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে তিনি লিখেছেন যে, বিবিসি রাশিয়ান সার্ভিসে আমাদের দীর্ঘদিনের সহকর্মী রাবিল বোখারায়েভ সাহেব আর আমাদের মাঝে নেই। রাবিল বোখারায়েভের সাথে 15 বছরের অধিক কাল তার পাশাপাশি আমরা একসাথে কাজ করেছি। এমন কুশলী এবং আন্তরিক সঙ্গীর সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে সত্যি ধন্য মনে করি। তিনি আরও লেখেন, শিক্ষার দিক থেকে তিনি রাবিল সাহেব গণিতবিদ ছিলেন, কিন্তু সেই সাথে তিনি উচ্চমানের একজন কবি, ইমানদার ও নিষ্ঠাবান একজন মুসলমান ছিলেন। বরং তাকে যদি ধর্মীয় আলেম বলা হয় তাহলে তা অত্যুক্তি হবে না। রাবিল সাহেব তাঁর অসাধারণ ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে অনেককেই প্রভাবিত করেছেন, আর তাঁর ব্যক্তিত্বে প্রভাবিত হওয়া অস্বাভাবিক কিছু নয়, কেননা তিনি এমন প্রিয়ভাষী একজন মানুষ ছিলেন যার জ্ঞান ও প্রতিভা ছিল বহুমুখী। যারা তার সাথে সাক্ষাৎ করেছেন তারা নিশ্চয় জানেন যে তার কথা বলার ধরন ছিল অত্যন্ত মধুর এবং অত্যন্ত আকর্ষণীয়, সহসায় মানুষ তার ভক্ত হয়ে যেত। আহমদীয়ত সম্পর্কে রাবেল সাহেব কিভাবে অবগত হলেন এই সম্পর্কে তাঁর রাশিয়ান বই দারুগে বোগ যে নায়াত কুগদা, অর্থাৎ রাস্তা কোথায় নিয়ে যাবে তাতে তা আল্লাহ ভালো জানেন। এই বইতে তিনি লেখেন যে, সংক্ষেপে বলছি, একদিন সন্ধ্যার সময় আমি বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম, তখন ফোন বেজে উঠে, যার ঘরে তিনি ছিলেন সেই গৃহকর্তী ফোন উঠান। তিনি বলেন, আমার ফোন উঠানোর প্রয়োজনও ছিল না, কারণ সেখানে আমি কাউকে চিনতাম না। ভাবছিলাম এক ইংরেজ তার অন্য ইংরেজ বন্ধুর কাছে ফোন করে থাকবে। যাই হোক, সেই গৃহকর্তী যখন ফোনে কথাবার্তা শেষ করলেন, তিনি ফোনকারীকে বলেন, আমার কাছে একজন রাশিয়ান অতিথি এসেছেন। তিনি বলেন যে, আমি আশ্চর্য হলাম, ইংরেজি রীতি অনুযায়ী কাউকে বলার কিছু বলার কথা নয়, তাই আমি যা ঘটেছে সেটিকে নিদর্শন মনে করি, আর এটি হবার ছিল। ফোনের পাশে আমাকে ডাকা হয় আর ফোন আমার হাতে দেয়া হয়। ফোনের অন্যদিকে যে ব্যক্তি ছিলেন তিনি সাগ্রহে জানতে চাইলেন আমি কোথা থেকে এসেছি, আর পরদিন আমাকে আহমদিয়া জামাতের মসজিদে আসার আমন্ত্রণ জানালেন। তিনি তার কথায় আহমদীয় শব্দ ব্যবহার করলেন না। যাই হোক, ঘরের বাইরে যেতে মন চাচ্ছিল, তাই আমি সম্মত হয়ে ফোন রেখে দিলাম। সকালে আমাকে নেওয়ার জন্য গাড়ি আসলো, যা আমাকে পাটনি অঞ্চলে অবস্থিত মসজিদে পৌঁছে দিল। সর্বপ্রথম আমি সেখানে যে জিনিসটা দেখলাম সেটি হল আহমদিয়া জামাতের স্লোগান, ভালোবাসা সবার তরে, ঘৃণা ঘৃণা নয় কারো পরে। তিনি বলেন, প্রথম থেকে আমার ইসলামের প্রতি আগ্রহ ছিল, পূর্বের উল্লেখ এসেছে, আর এর জন্য আমি অন্য সব কাজ ছেড়ে আহমদিয়া বই পুস্তক রাশিয়ান ভাষা অনুবাদ করা আরম্ভ করলাম, যে জন্য আমাকে অনুরোধ করা হয়েছিল। আমি আহমদিয়া জামাতের খলিফা মির্জা তাহের আহমদ সাহেব রহমুল্লাহর সাথে সাক্ষাৎ করি এবং দু ঘন্টা আকর্ষণীয় আলাপচারিতার পর অনুভব করলাম আমরা দুজন এই পৃথিবীকে প্রায় একই দৃষ্টিতে দেখি। এই আলাপচারিতে আমি অনেক নতুন নতুন কথা জানতে পারি। তিনি বলেন যে, এরপর আমি কাজে পুরোপুরি মগ্ন হয়ে যাই। যদিও আমি প্রথম দিকে খুব ভালো বুঝতে পারতাম না, কিন্তু অনুবাদ আরম্ভ করে দেই। আমি ভেবেছিলাম শুধু বই পুস্তকের অনুবাদ করব, কিন্তু পরে দেখি এসব বই পুস্তকের বিষয়বস্তু এত সুস্পষ্ট, সুন্দর ও অর্থপূর্ণ যে কিছুদিনের মধ্যেই আমি মানসিক প্রশান্তি লাভ করতে থাকি। আমার জামাতে অন্তর্ভুক্ত হওয়া কোনো দৈব ঘটনা ছিল না, এটি আল্লাহ তাআলার নিয়তি ছিল যা আমাকে নিয়ে এসেছে। এ সাক্ষাতের পর তাকে অনুবাদের কাজ দেয়া হল এবং তিলফোর্ডের ইসলামাবাদে তার জন্য বাসস্থানের ব্যবস্থা করা হয়। বলেন যে, সেটি স্বাস্থ্যকর খোলা জায়গা ছিল, আমাকে একটি কামরা দেয়া হয়, সেখানে আমি কাজ উপভোগ করা আরম্ভ করি। তিনি বলেন যে, ইসলামাবাদে প্রথম চার সপ্তাহ আমি মন প্রাণ উজাড় করে কাজ করি, এমনকি শোবার সময় খুব কম পাই, চারটি বই অনুবাদ করি। এসব বইয়ের অনুবাদ করতে গিয়ে আমার কাছে জামাতের দাবিসমূহ অসাধারণ মনে হয়, আর সবচেয়ে প্রিয় দাবি যার প্রভাব আমি আমার নিজের উপর অনুভব করি তা হচ্ছে, অদূর ভবিষ্যতে সমগ্র বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়বে। তিনি আরো লেখেন যে, আহমদিয়া জামাত এই দাবি করে যে এটি শুধু সেই জামাত, আর এই জামাত ছাড়া অন্য কোনো জামাত নেই যাকে এই যুগে এক আধ্যাত্মিক বিপ্লব সাধনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি রাশিয়ানদের উদ্দেশ্যে একটি বই লিখেছেন, তাতে এই কথা উল্লেখ করেছেন, এবং এটি একমাত্র জামাত যা গোটা বিশ্বের লোকদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের উপর প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এই জামাত দাবি করে এর প্রতিষ্ঠাকারী হলেন সেই মসিহ যিনি সমগ্র পৃথিবীর জন্য প্রতিশ্রুত মসিহ হিসেবে আবির্ভূত হয়েছেন। এই জামাত সমগ্র পৃথিবীর মোকাবেলা করছে, পৃথিবীর বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। এই ছোট জামাত যে চ্যালেঞ্জ দিয়েছে তা শুধু ইসলামের প্রথম যুগের শিক্ষাসম্মতই নয়, বরং পৃথিবীর সর্বধর্মকে চ্যালেঞ্জ দিয়েছে, যার মাঝে খ্রিস্ট ধর্ম অন্তর্ভুক্ত, আর আধ্যাত্মিক জগতের সকলকে খোলা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। এরপর তিনি তার বই একটি স্বপ্নের উল্লেখ করছেন। তিনি বলেন, আমি স্বপ্নে দেখেছি আমি কাজানের মারজান মসজিদের দ্বিতীয় তলায় নামাজ পড়ছি। সেখানে অনেক লোকের সমাগম আর তারা সুন্নত পড়ছিল। তাদের সামনে বাজামার নামাজের জন্য লাইন বানানো হচ্ছিল। তখন আমি দেখি বাকি সব লোক কিবলামুখী, অর্থাৎ সেদিকে যেদিকে তাদের মুখ করা উচিত, কিন্তু আমি একটি জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, যেখানে যেখান থেকে আমার উপর সূর্যের আলো পড়ছিল। আমি নিজেই নিজেকে এই প্রশ্ন করলাম যে আমার মুখ সেদিকে নয় কেন, যেদিকে অন্যদের মুখ। আবার স্বপ্নে বললাম, হ্যাঁ আমি তো সফরে আছি। ইসলামের শিক্ষানুযায়ী মুসাফের সফরে নামাজ পড়ার সময় সেদিকেই দেখে যেদিকে সে যাচ্ছে, অর্থাৎ ওই সময় আমার সেদিকে মুখ করা সঠিক ছিল যেখান থেকে আলো আসছিল। তিনি আবার লেখেন স্বপ্নে, আরও লেখেন, বাজামার নামাজের জন্য তাকবীর দেয়া হয়, আমি অন্য সবার সাথে লাইনে দাঁড়িয়ে যাই। এরপর দৃশ্য পরিবর্তন হয়। হঠাৎ আমি দেখি যে আমি সম্পূর্ণরূপে বিবস্ত্র, কেবল আমার মাথা ঢাকা রয়েছে। কিন্তু সেখানে এত লোক থাকা সত্ত্বেও আমার কোনো লজ্জা অনুভব হয়নি। এছাড়া মসজিদের পরিবেশ অসাধারণ ছিল। আর উপরের দিকে গ্যালারিতে তাতারি মহিলারা সাদা রঙের চাদর নিয়ে দাঁড়িয়েছিল। এত লোকের মাঝে আমার বিবস্ত্র হওয়া সত্ত্বেও আদৌ লজ্জার অনুভূতি ছিল না, যেমনটি কিনা এক নবজাতকের হয়ে থাকে। আমার মাথায় এই বিষয়টা আসলো যে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে উলঙ্গ দাঁড়িয়ে আছি। তিনি বলেন যে এই অদ্ভুত স্বপ্ন আমি খলিফাতুল মসীহ রাবে রহমাল্লাহকে শুনিয়েছি। তিনি আমাকে উত্তর দিলেন, কোনো মানুষ এটা চিন্তাও করতে পারে না, সে আধ্যাত্মিকভাবে দ্বিতীয়বার জীবন পাবে আর এক খোদার উদ্দেশ্যে সফর করবে, অথচ তার পূর্বের বস্ত্র খুলে ফেলবে না, আর আল্লাহ তাআলার সমীপে রিক্তহস্ত উলঙ্গ ব্যক্তির মতো না দাঁড়াবে। তিনি লেখেন যে এই স্বপ্ন থেকে আমি বুঝতে পেরেছি যে এখন আমার মাঝে আর কোনো সন্দেহ নেই। আমার সামনে আরেকটা বিষয় স্পষ্ট হল যে কেবলমাত্র আধ্যাত্মিকভাবে দ্বিতীয়বার জন্ম নেয় আবশ্যক নয়, বরং পূর্ববর্তী সব পাপ যা থেকে কেবলমাত্র আল্লাহ তালাই পবিত্র করতে পারেন, তা থেকে পবিত্র হয়ে এক নবজীবনের সূচনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, যখন আমি এই রাস্তায় চলার সিদ্ধান্ত নিয়েছি এবং জামাতে আহমদিয়ার সাথে চলছি, আর তোমাদের এবং অন্য সকলকে এদিকে আহ্বান জানাচ্ছি, তিনি তবলিগ করছেন রাশিয়ান লোকদেরকে, লিখছেন যে আমার অনেক সুপ্ত বাসনা পূর্ণ হয়েছে আর আমার জীবনে ধরনের অনেক অসাধারণ ঘটনাবলিতে পরিপূর্ণ, যাকে দৈব ঘটনা আখ্যা দেওয়া হয়। এরপর তিনি এই পুস্তকে নিজের আরও অনেক ঘটনা উল্লেখ করেন। রাবিল সাহেব জামাতের অনেক বইয়ের স্বয়ং রাশিয়ান ভাষায় অনুবাদ করেছেন আর অনেক পুস্তকের অনুবাদের সংশোধন এবং পরিমার্জনের কাজ করেছেন। তিনি যেসব বইয়ের অনুবাদ করেছেন এর মাঝে রয়েছে দাওয়াতুল আমির, ধর্মের নামে রক্তপাত, স্টোরিজ ফ্রম দ্য আর্লি ইসলাম, মুসলিম ফেস্টিভালস, হোলি মুসলিমস, ইসলাম, ইসলামস রেসপন্স টু কন্টেম্পোরারি ইস্যুস, প্রফেটস কাইন্ডনেস এবং ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন পুস্তিকা ও প্যাম্পলেটস অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া তিনি যেসব বইয়ের অনুবাদের সংশোধন ও পরিমার্জন করেছেন তা হল ইসলামী উসুল কি ফিলসফি, মসীহ হিন্দুস্তান মে হামারি তালিম, দেবাচা তফসিরুল কোরআন, ইসলাম কা ইকতসাদী নিজাম, ইসলামে ইসলামে ঔরত কা মকাম এবং লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একইভাবে বিভিন্ন শান্তি সম্মেলন ও বিভিন্ন স্থানে আমি যেসব বক্তৃতা দিয়েছি হুজুর বলছেন সেগুলোও তিনি অনুবাদ করেছেন, বিশেষভাবে সেগুলো অনুবাদ করেছেন যা তিনি রাশিয়ান লোকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন। কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল কোরআনে করিমের অনুবাদ, যা আমি পূর্বে বলেছি। রাবিল সাহেবের মৃত্যু সংবাদ প্রকাশ করতে গিয়ে তাঁর কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে বিবিসি রাশিয়ানে একটি প্রবন্ধ লিখেছে। bbc.russian এই ওয়েবসাইটে এই প্রবন্ধ লেখা হয়েছে। যিনি প্রবন্ধ লিখেছেন তার নাম হলো আন্দ্রে আস্তালস্কি। লেখক তার বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন যে সময়ত কাজ করতেন আর কখনো বিলম্ব করতেন না, তিনি সত্যিকার মুসলমান ছিলেন আর আমাদের জন্য অনুকরণীয় আদর্শ ছিলেন এবং ধর্মীয় আলেম ছিলেন। বিবিসি গতরাত শুধু তার সম্পর্কে আধা ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করেছে, এতে তার কণ্ঠস্বর ও বক্তব্য শোনানো হয়েছে আর এতে ডক্টর আব্দুল সালাম সাহেবের কথা উল্লেখ করা হয়েছে। আর এ কথাও তারা সেখানে উল্লেখ করেছে যে আব্দুল সালাম সাহেব আহমদী মুসলমান ছিলেন আর পবিত্র কোরআনের কল্যাণে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। বিবিসি কর্তৃপক্ষ বলেন যে তিনি কেবল তাতারিস্তানেরই নয় বরং গোটা রাশিয়ার লেখক ছিলেন। তাতারিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনও তার মৃত্যু সংবাদ প্রচার করেছে এবং তার স্বদেশ প্রেমের বিবরণ দিয়েছে। তিনি কাজান এবং তাতার জাতিকে অনেক বেশি ভালোবাসতেন, এর উল্লেখও টেলিভিশন কর্তৃপক্ষ করেছে। আবার ইন্টারনেট এবং ওয়েবসাইটে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তার সম্পর্কে ইন্টারনেটে লেখা হয়েছে যে তিনি আহমদি মুসলমান ছিলেন। আর ইউক্রেনের এই ওয়েবসাইট যার নাম্বার এখানে দেয়া আছে তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে, এতে তিনি আহমদীয়তের সাথে সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সেখানে তিনি এক প্রশ্নের উত্তরে বলেন যে অস্ট্রেলিয়া থেকে আমার পৃথিবী ভ্রমণ শুরু হয়েছে আর সেখান থেকে আহমদীয় জামাত আমাকে লন্ডন ডেকেছে। ইসলামের পুনর্জাগরণের জন্য এই জামাত প্রতিষ্ঠা করা হয়েছে, এদের ব্রত হচ্ছে ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, এটি আমার মন মতো ছিল। আর তাদের ভেতর এমন কোন কাজ আমার চোখে পড়েনি যাকে ইসলাম বিরোধী আখ্যা দেওয়া যেতে পারে। এক কথায় আহমদীয়তাই হল সত্যিকার ইসলাম, আর ইসলাম শুধু মৌলবিদের জন্য নয় বরং সমগ্র মানবতার জন্য, অর্থাৎ যারা এর সন্ধানী আর যারা নিজেদের ইমানকে ভালোবাসে তাদের জন্য ইসলাম। তিনি আরো লেখেন যে পথের দিশা পাওয়ার পাশাপাশি অনুবাদের কাজের কল্যাণে এবং এখানে বসবাসের সুবাদে ইসলামের মৌলিক শিক্ষা এবং ইংরেজি ভাষা শেখারও সুযোগ হয়েছে। এরপর যখন আমি জনজীবন থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করা আরম্ভ করলাম তখন আল্লাহ তাআলার কৃপা এমনভাবে বর্ষিত হয়েছে যে চতুর্দিক থেকে কাজ করার জন্য আমার কাছে নিমন্ত্রণ পত্র আসতে আরম্ভ করে, অ্যাপয়েন্টমেন্ট পত্র আসতে থাকে। প্রথমে কাজ পেতাম না, আর আহমদের গ্রহণের পর অনুবাদের এমনই বরকত প্রকাশ পেল যে সব দিক থেকে দাওয়াতপত্র আসতে থাকে। এমনকি কয়েকবার আমাকে রাশিয়াতে ইসলামিক সম্মেলন নিমন্ত্রণ জানানো হয়েছে। এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কোন শিক্ষক আছেন কি, এর উত্তরে তিনি বলেন পিতামাতার পর আমার শিক্ষক হচ্ছেন আহমদিয়া জামাতের খলিফা, এমন শিক্ষক আমি অনেক বিলম্বে পেয়েছি, হায় যদি 20 বছর পূর্বে এমন শিক্ষকের সান্নিধ্য পেতাম তাহলে অনেক কিছু করা যেত। রাবিল সাহেব যদিও অনেক উন্নত গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন কিন্তু তার এমন কতক গুণ রয়েছে যা তাকে অন্যদের চেয়ে স্বতন্ত্রভাবে উপস্থাপন করে। তা ছিল তিনি অত্যন্ত বিনয়ী এবং কোমল স্বভাবের মানুষ ছিলেন, খেলাফতের প্রতি তাঁর গভীর অনুরাগ ও ভালোবাসা ছিল, খলিফার সাথে এক সুদৃঢ় আধ্যাত্মিক সম্পর্ক ছিল। তাঁর দৃষ্টিতে এর সামনে অন্য কিছুর কোন মূল্যই ছিল না। খালেদ সাহেব লেখেন, সাম্প্রতিক একটি ঘটনা বর্ণনা করছি, তিনি বলেন গত বছর ডিসেম্বরের শেষ দিকে আমার অর্থাৎ হুজুরের সাথে তাঁর মিটিং ছিল। খালেদ সাহেব বলেন যে খাস স্যার এবং রাবিল সাহেব আপনার অফিসে সাক্ষাতের জন্য উপস্থিত হলে রাবিল সাহেব প্রস্তাব দেন। রাবিল সাহেব বলেন যে হুজুর অনুমতি দিলে তিনি রাশিয়ান ভাষায় একটি পুস্তক প্রণয়ন করতে হবে যাতে জামাতের পূর্ণ পরিচিতি এবং ইতিহাস বর্ণিত হবে, এছাড়া সেসব আপত্তির খণ্ডন করা হবে যা মুসলিম উম্মার পক্ষ থেকে বিভিন্ন সময়ে উত্থাপন করা হয়ে থাকে, কেননা মৌলবীরা জামাত সম্পর্কে তাদেরকে ভুল তথ্য দিয়ে রেখেছে, যে কারণে প্রত্যহ রাশিয়াতে এ ধরনের আপত্তিকর বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটসে চোখে পড়ে। হুজুর বলেন যে আমি তাকে বললাম ঠিক আছে বই লিখুন, প্রথমে একে একে এসব আপত্তির খণ্ডন ছোট ছোট প্রবন্ধ আকারে প্রস্তুত করুন এবং ছাপান, এরপর ওয়েবসাইটসে পাঠান দেন। একথা শুনে রাবিল সাহেব তৎক্ষণাৎ বললেন জি হুজুর। মিটিং থেকে খালেদ সাহেব লেখেন যে মিটিং থেকে বের হবার পরেই রাবিল সাহেব বলেন যে এতদিন থেকে আমি চিন্তা করছিলাম যে এই কাজের শুরুটা কিভাবে করা যায়। আজ হুজুর আমার সমস্যার সমাধান করে দিয়েছেন, আমার মাথায় পুরো চিত্র এসে গেছে। এই পুস্তকটি প্রবন্ধের আদলে কিভাবে প্রকাশ করতে হবে, আর এটি শুধু খেলাফতের কল্যাণে সম্ভব হয়েছে। তিনি বলেন যে আমি আজই এই কাজ আরম্ভ করতে যাচ্ছি। এছাড়া রাশিয়ান ওয়েবসাইট বানানোর প্রস্তাবও ছিল। এ সম্পর্কে যখন আমি বললাম যে দ্রুত খোঁজ খবর নিয়ে রিপোর্ট করুন, কে বানাবে, কিভাবে কাজ চলবে, এতে প্রোগ্রাম ইত্যাদি কে আপলোড করবে, আর কেই বা এটি আপডেট করতে থাকবেন, কিভাবে কাজ চলবে, রাবিল সাহেবের ব্যাপারে নাসিম রহমতুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করেছেন, এরপর জার্মানির মালেক সামার ইমতিয়াজ সাহেবের সাথে যোগাযোগ করেন, আর তাদের মাধ্যমে এই কাজ আরম্ভ হয়ে যায়। কাজ চলছিল, আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যায়। যাই হোক, যখন শুনেছেন যে ওয়েবসাইট আরম্ভ করতে হবে এবং এ ব্যাপারে কাজ আরম্ভ করতে হবে, এই কথা শোনা মাত্রই তিনি কাজ আরম্ভ করে দেন। খালেদ সাহেব লেখেন যে রাবিল সাহেবের একটি বৈশিষ্ট্য ছিল, তিনি সময় নষ্ট না করে বিরামহীন কাজ করতেন। যারা তাকে ভালোভাবে চেনেন এবং তার সাথে কাজ করার যারা সুযোগ পেয়েছে, সবাই এই কথার অবশ্যই সাক্ষ্য দেবে যে তিনি সব কাজ খুব তাড়াতাড়ি করতেন, যেন তার কাছে সময় খুব কম। হুজুর বলছেন, এটি আমি নিজেও দেখেছি, খুব তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করতেন, আর স্বল্প সময়ে সহস্র সহস্র কাজ তাকে করতে হবে এমন মন মানসিকতা নিয়ে কাজ করতেন। কাজের সময় তাকে বলা হতো, আল্লাহর ওয়াস্তে একটু বিরতি দিন, শ্বাস নিন। হেসে তিনি বলতেন যে তোমরা কি ক্লান্ত হয়ে গেছ, আমি তো ক্লান্ত হয়নি। কাজ চলাকালে খাবারের সময় এলে তাড়াতাড়ি খাবার শেষ করার চেষ্টা করতেন, যেন দ্রুত পুনরায় কাজ আরম্ভ করা যায়। সর্বদা রাশিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে জামাতের উন্নতির জন্য চিন্তিত থাকতেন। তিনি যখনই লন্ডন থেকে মস্কো যেতেন, সর্বদা বিভিন্ন উন্নয়নমূলক প্রোগ্রাম তৈরি করতেন, প্রস্তাব পেশ করতেন, বলতেন যে আমরা যতক্ষণ পর্যন্ত রাশিয়াতে এই বিষয়গুলো দৃষ্টিতে না রাখব বা এই পদ্ধতিতে লোকদের মনোযোগ আমাদের প্রতি আকৃষ্ট না করব, ততক্ষণ মানুষের কাছে আহমদীয়তের বাণী দ্রুততার সাথে পৌঁছাবে না। মস্কো এবং কাজানের মিশন হাউস পৃথক কোন বাড়ি বা বিল্ডিং এর আদলে নয়, বরং ফ্ল্যাটে অবস্থিত ছিল। এ কারণে অনেকেই বলতেন মানুষ জামাতি কেন্দ্র সম্পর্কে যখনই ভাবে তখন তাদের মাথায় বড় কোনো প্রশস্ত বিল্ডিং এর ছবি ফুটে ওঠে। তাই জামাতের উন্নতির জন্য আমাদেরও ফ্ল্যাটের পরিবর্তে বড় বড় বিল্ডিং ক্রয় করা উচিত। আর যখনই হুজুর বলছেন যে যখনই কোনো প্রস্তাব নিয়ে আমার কাছে আসতেন, প্রস্তাব ব্যয় সাপেক্ষ মনে হলে বা কোনো সময় আমি অন্য কোনো কারণ দেখিয়ে তা প্রত্যাখ্যান করতাম, তিনি তৎক্ষণাৎ সানন্দে তা মেনে নিতেন। কখনোই তার চেহারায় কোনোরূপ বিরক্তির চিহ্ন দেখিনি। এছাড়া এমনটি কখনো হয়নি যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে আর তিনি হতোদ্যম হয়ে বসে গেছেন, বরং তৎক্ষণাৎ তুলনামূলকভাবে কম ব্যয়ের বিকল্প কোনো প্রস্তাব নিয়ে আসতেন বা অন্য কোনো রীতি অনুযায়ী কাজ করতেন তিনি। মোট কথা, রাশিয়াতে যত দ্রুত সম্ভব আহমদীয়তের বাণী কিভাবে পৌঁছানো যায়, এটি ছিল তার চিন্তা, তার লক্ষ্য। আমাদের একজন মুবাল্লিগ হাফেজ সাইদুর রহমান সাহেব লেখেন, রাবিল সাহেবের আহমদীয়ত গ্রহণের মাত্র 20-22 বছর অতিবাহিত হয়েছিল, কিন্তু খেলাফতে আহমদীয়ার প্রতি তার প্রেম এবং ভালোবাসা এবং খেলাফতের মর্যাদা সম্পর্কে বোধপত্তি দেখে সর্বদা মনে হতো তিনি বংশ পরম্পরায় আহমদী। তার কিছু কথা এমন ছিল যা অনেক আহমদীর জন্য শিক্ষণীয়। তিনি বলেন, রাশিয়ায় জামাতের উন্নতি ও প্রসারের জন্য তিনি হৃদয়ে সদা এক বেদনা লালন করতেন, এক উদ্দীপনা ব্যাকুলতা ছিল তার মাঝে। রাশিয়ায় তাবলিগী কার্যক্রম দ্রুত বিস্তারের জন্য তিনি চতুর্থ ও পঞ্চম খেলাফতের সময় খলিফাদের সম্মুখে নিজের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করতেন, কিন্তু খলিফা ওয়াক্ত কখনো তার কোনো প্রস্তাবকে কোনো কারণ উপযুক্ত মনে না করলে অথবা একই কাজ অন্য কোনোভাবে করতে বললে তিনি কখনো বিরক্তি প্রকাশ করতেন না বা কোনো মন্তব্য করতেন না, বরং বলতেন যে খলিফা যদি কোনো বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত দিয়ে দেন, তাহলে সে ব্যাপারে অতিরিক্ত মতামত ব্যক্ত করা আমার দৃষ্টিতে অশিষ্টাচার ও পাপ। খলিফাতুল মসিহ কোনো বিষয়ে একবার সিদ্ধান্ত দিয়ে দিলে সে ব্যাপারে তিনি সর্বদা কথা বলা বন্ধ করতেন। খিলাফতের মর্যাদার ব্যাপারে তাঁর এরূপ ব্যুৎপত্তি সত্যিকার অর্থে অনেক পুরনো আহমদীয় নবাগতদের জন্য সর্বোত্তম একটি দৃষ্টান্ত। আমাদের একজন নিষ্ঠাবান রাশিয়ান আহমদী বুজুর্গ জনাব আওরাল শরীফ সাহেব রাবিল সাহেবের মৃত্যুতে সমবেদনার পত্রে লিখেছেন, রাবিল সাহেব খুবই উন্নত মন মানসিকতার অধিকারী ছিলেন। তিনি অনেক সৃজনশীল কাজ করেছেন। তিনি পরিশ্রম করা স্বজাতি এবং প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে ইসলাম ধর্মের সেবা করাকে নিজের ইমান মনে করতেন। এই জন্যই তিনি মুসলমানদের সংশোধনকামী জামাত অর্থাৎ আহমদীয়া জামাতকে বেছে নিয়েছেন আর এতে যোগ দিয়েছেন। এরপর আমাদের কাজাকিস্তান থেকে একজন মোয়াল্লেম রুফাত তুকামুফ সাহেব সমবেদনামূলক পত্রে লিখেছেন, রাবিল সাহেব অনুদিত জামাতের পুস্তকের মাধ্যমে তার সাথে প্রথম পরিচয় হয়েছিল। রাবিল সাহেব খুবই উত্তম ও ভদ্র মানুষ ছিলেন। আমরা শুনেছি তিনি তার অপারেশনের পূর্বে বলেছিলেন, অপারেশনের পর বেঁচে থাকলে আমি আমার জীবন উৎসর্গ করব। জনাব রাবিল সাহেব পরম নিষ্ঠাবান এবং এক কথার মানুষ ছিলেন। একবার যখন তিনি এমটি টিমের সাথে লন্ডন যাচ্ছিলেন, তখন তিনি অর্থাৎ মোয়াল্লেম সাহেব তাকে আমার কাছে দোয়ার অনুরোধ করতে বলেন। সেখানে পৌঁছে তিনি রীতিমতো আমাকে চিঠি লিখেছেন যে আমি তোমার দোয়ার আবেদন পৌঁছে দিয়েছি। মধ্য এশিয়ায় আহমদীয়তের বার্তা দ্রুততার সাথে কিভাবে পৌঁছানো যায় এ নিয়ে অধিকাংশ সময় তিনি আলাপ আলোচনা করতেন। এরপর একে মোয়াল্লেম সাহেব লেখেন যে তার লেখা বই পুস্তক পড়ার সময় বোঝা যায় যে তিনি সর্বদা চেষ্টা করতেন কিভাবে দ্রুত গতিতে স্বজাতি এবং রাশিয়ান ভাষা জানে ও বুঝে এমন সকল মানুষের কাছে আহমদীয়তের বাণী দ্রুত পৌঁছানো যায়। এরপর লেখেন, রাবিল সাহেব যখন আপনার খোদবার অনুবাদ স্বকণ্ঠে এমটিতে পড়তেন তা শুনে এমন মনে হতো যে তিনি ব্যাকুলতার সাথে বেদনার সাথে এত সুন্দরভাবে এজন্য পড়ছেন যাতে মানুষ ইমাম ওয়াক্তের আহ্বান অনুধাবন করতে সক্ষম হয়। মস্কো জামাতের প্রেসিডেন্ট রুস্তম মোহাম্মদ আলী সাহেব তার সমবেদনামূলক পত্রে লিখেছেন, জনাব রাবিল সাহেব গভীর জ্ঞানের অধিকারী ব্যক্তি ছিলেন। আল্লাহ তালা তাকে সীমাহীন জ্ঞানে ভূষিত করেছিলেন। এর দ্বারা তিনি প্রাণ খুলে মানুষের উপকার করেছেন। আহমদিয়া মুসলিম জামাত গ্রহণের পর তিনি সম্পূর্ণভাবে আল্লাহ তালার দাসত্ব জামাত এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রেখেছিলেন। এছাড়া তার অসাধারণ মানবীয় বৈশিষ্ট্য যেমন বিনয়, মানুষের প্রতি ভালোবাসা, নম্রতা, নিষ্ঠা, ক্ষমা মার্জনা, সর্বদা খোদার নিকটে নিজের প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করা, সকলের সাহায্যের জন্য সদা প্রস্তুত থাকা আর নিজের সব উত্তম গুণাবলীতে অন্যদের যুক্ত করা অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের মোবাল্লেক বাশারা সাহেব লেখেন, যখন প্রথমবার আপনার খুতবা রাশিয়ান ভাষায় সম্প্রচার হয়েছিল সে মুহূর্তটিও আমার খুব ভালোভাবে স্মরণ আছে। এখান থেকে দুবছর পূর্বে সম্প্রচার আরম্ভ হয়েছিল। সে সময় আমার সাথে একজন স্থানীয় বুজুর্গ আহমদি জনাব তক্তুর বো সাহেবও খুতবা শুনছিলেন। যখন খুতবা শেষ হল তখন খুশি এবং আনন্দে সবার চোখ অশ্রুতে পূর্ণ ছিল আর সবাই পরস্পরকে মোবারকবাদ দিচ্ছিল। এই খুতবাটিও জনাব রাবিল সাহেবের কণ্ঠে রেকর্ড করা হয়েছিল। এরপর তার কণ্ঠে খুতবার অনুবাদ ধারাবাহিকভাবে চলতে থাকে। এভাবে আল্লাহ তালার কৃপা ও অনুগ্রহে সৈয়দনা মসিম ইসলামের খলিফার আওয়াজ রাশিয়ান ভাষাভাষী ভাই বোনদের নিকট সর্বপ্রথম পৌঁছানোর সৌভাগ্য তিনি লাভ করেছেন। তিনি জো খলিফার সাহায্যকারী হাত হবার সৌভাগ্য পেয়েছেন। তিনি লেখেন যে পরে এসেও খিলাফতের কল্যাণে এবং খিলাফতের অনুগ্রহের ছায়ায় আমাদের চেয়ে এগিয়ে গেছেন। আল্লাহ তালা তার সাথে স্নেহ ভালোবাসার ব্যবহার করুন। আল্লাহ তালা তার মতো অগণিত উত্তম সাহায্যকারী বন্ধু দান করুন আমাদেরকে। জুমার নামাজের পর তার জানাজা পড়াব ইনশাল্লাহ। আমি তার শবদেহ নিচে রাখা আছে, আমি বাহিরে গিয়ে জানাজার নামাজ পড়াব। মুসল্লিরা এখানে মসজিদে কাতারবদ্ধ হবেন। এছাড়া আরও দু তিনটি জানাজা গায়েব আছে। একটি হচ্ছে বানুকা জেলার সারায়ের নরাং এর অধিবাসী জনাব সাহেবজাদা মোহাম্মদ শফি সাহেবের ছেলে জনাব সাহেবজাদা দাউদ আহমদ সাহেবের নানা এবং দাদা উভয়ের দিক থেকে শহীদ সাহেবজাদা দাউদ আহমদ সাহেবের সম্পর্ক শহীদ হজরত সাহেবজাদা আব্দুল লতিফ সাহেবের সাথে। শহীদ মরহুম অর্থাৎ সাহেবজাদা দাউদ আহমদ সাহেবকেও গত 23শে জানুয়ারি রাত 10:45 নোরংয়ে তাকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ মরহুমের মা মোহতরমা সাহেবজাদে আহমদুসালাম সাহেবা আব্দুল সালাম সাহেবের কন্যা ছিলেন। তিনি অর্থাৎ আব্দুল সালাম সাহেব শহীদ আব্দুল লতিফ রাজিয়াল আনোর ছেলে ছিলেন, আর এভাবে তিনি অর্থাৎ শহীদ দাউদ আহমদ সাহেব শহীদ সাহেবজাদা আব্দুল লতিফ সাহেবের প্রপুত্র ছিলেন। অনুরূপভাবে দাদার দিক থেকে জনাব দাউদ সাহেবের দাদা মকরম সাহেবজাদা আব্দুর রব সাহেব ছিলেন শহীদ সাহেবজাদা আব্দুল লতিফ সাহেবের ভগ্নিপুত্র। মীর আকবর সাহেবের সাথে তার বিয়ে হয়েছিল। এরা পরবর্তীতে লাহোরে জামাতে যোগ দিয়েছিল। শহীদ সাহেবজাদা দাউদ আহমদ সাহেব এবং তাদের পরিবার শহীদ আব্দুল লতিফ রাজিয়াল আনহুর শাহাদাতের পর আফগানিস্তান থেকে হিজরত করে সারায়ে নুরঙ্গে এসে বসতি স্থাপন করেন। এখানেই 1955 সনে তাঁর জন্ম হয়েছিল। আমি যেভাবে পূর্বে বলেছি 23শে জানুয়ারি তাকে শহীদ করা হয়েছে প্রায় 10:45। কোন কাজের উদ্দেশ্যে বাজারে যান সকালে, সে সময় সারায় নুরঙ্গে দুজন অজ্ঞাত পরিচয় মোটরসাইকেলধারী এসে তাকে গুলি করে এবং তাকে শহীদ করে আর সেখান থেকে পালিয়ে যায়। শাহাদাতের পূর্বে 17শে জানুয়ারি 2012 তারিখ মঙ্গলবার সারায় নুরঙ্গে খতনা নবুয়ত একটি বড় জলসার আয়োজন করে, আর তাতে জামাতের বিরুদ্ধে জামাতকে গালমন্দ করে এবং জনগণকে উত্তেজিত করে। শাহাদাত এই কারণেই হয়েছে বলে মনে হয়। শহীদ মরহুম যেভাবে আমি বলেছি শহীদের পিতৃকুল লাহোরে জামাতে যোগ দেয়, খেলাফত হতে দূরে সরে গিয়েছিল। 8 বছর পূর্বে মরহুম শহীদ বয়াত করে পুনরায় আহমদি হয়েছেন, আহমদিয়াত গ্রহণ করেন। তিনি ঘরে একাই আহমদি ছিলেন। পরিবারের অন্য সদস্যরা লাহোরে জামাতের সাথে সম্পর্ক রাখে। খুবই পুণ্যবান, নিয়মিত তাহাজ্জুদে অভ্যস্ত, খোদাভীরু এবং নিয়মিত যাকাত ও চাঁদা দিতেন। পুণ্যবান ও সুনামের অধিকারী ছিলেন। জামাতের সাথে তার সহযোগিতা, লেনদেন ও আচার ব্যবহার খুবই উন্নত ছিল। কারোর সাথে শত্রুভাবাপন্ন ছিলেন না। হৃদরোগে আক্রান্ত হন তিনি। 2004 এবং 2005 সনে বাইপাস অপারেশনও হয়েছে। তা সত্ত্বেও তিনি নিয়মিত রোজা রাখতেন। তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এ সময় তার সহকর্মীরা বলল যে আপনি পেনশন পাবেন, পেনশনের জন্য আবেদন করুন। তিনি বলেন, চাকরির সময় আমার দ্বারা হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, আমার এসব ভুল ত্রুটির বিনিময়ে আমি আমার পেনশন সরকারকে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার উপর সরকারের কোনো ঋণ না থাকে। অবসর গ্রহণের পর তিনি তার জমি, তার কৃষি জমি দেখাশোনা করতেন। এছাড়া সারায় নুরঙ্গে একটি মার্কেটে অবস্থিত নিজের কয়েকটি দোকান থেকে উপার্জিত ভাড়া দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। শহীদ মরহুমের পরিবারে দু ভাই এবং তার স্ত্রী আমাতুল হাফিজ সাহেবা রয়েছেন। তিনি নিঃসন্তান ছিলেন। আমরা প্রায় শুনে থাকি যে পাকিস্তানে বিভিন্ন সময় আহমদীদের শহীদ করা হচ্ছে, কিন্তু এসব শাহাদতের ঘটনা আমাদের দৃঢ়তা ও সাহসিকতায় কি চিড় ধরাতে পেরেছে? আমি এর পূর্বেও অনেকবার বলেছি যে লাহোরে যে শাহাদাতের ঘটনা ঘটেছে, 84 জন আহমদী সেখানে শহীদ হয়েছেন। এই কাজ যারা করেছে তারা সম্ভবত মনে করেছিল যে এই ঘটনার ফলে আমাদের মনোবল কমে দুর্বল হয়ে যাবে, কিন্তু এরপর আমার কাছে অনেক নারী পুরুষ ও যুবকের চিঠিপত্র এসেছে। এসব পত্রে তারা লিখেছেন যে আমাদের মনোবল পূর্বের তুলনায় বেড়েছে, আর দোয়া করুন আমরাও যেন কোরবানিকারীদের অন্তর্ভুক্ত হতে পারি। এটি শুধু বুলি সর্বস্ব ছিল না, বরং তারা সর্বত্র তা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন। কিছুদিন পূর্বে লেইয়ার এক শহীদ মহিলার বা গত মাসে লেইয়ার এক মহিলা শহীদ হন, তার জানাজা আমি পড়িয়েছিলাম। এটি এমন শাহাদত ছিল যে বিরুদ্ধবাদীরা যখন মিশন হাউসে আক্রমণ করে তখন জামাতের সদস্যরা তার রক্ষার জন্য এগিয়ে আসে, পুরুষের পাশাপাশি মহিলারাও এই কাজে এগিয়ে আসেন। এ সময় সেই অল্প বয়স্কা মহিলা যার ছোট ছোট সন্তান ছিল, তিনি শাহাদত বরণ করেন। শত্রুর আক্রমণের মুখে তার কোনো ভয় ছিল না, কোনো ভয়ভীতি কাজ করেনি তার মাঝে। সাহসিকতার সাথে মোকাবেলা করতে করতে শাহাদতের অমীয় সুধা তিনি পান করেছেন। কাজেই এরা হলেন সেসব আহমদী নারী পুরুষ কিশোর যারা ত্যাগ শিকারে কুণ্ঠাবোধ করেন না। শহীদ সাহেবজাদা দাউদ আহমদ সাহেবের শাহাদতকেও আল্লাহ তাআলা কবুল করুন। তার নেক কর্মসমূহ পুণ্যকর্ম আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা তাকে বয়াতকারীদের অন্তর্ভুক্ত হবার সৌভাগ্য দান করেছেন। তার নেক প্রকৃতির কারণেই তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়েছেন। এসব সেই ইমানি প্রত্যয় এবং কোরবানির ধারাবাহিকতা যা বিগত শতাধিক বছর ধরে আহমদিয়া মুসলিম জামাত বা জামাত আহমদিয়া দিয়ে আসছে। আর আজকের এই শহীদ যার নামাজে জানাজা আমরা পড়তে যাচ্ছি, তার প্রপিতামহ শহীদ সাহেবজাদা আব্দুল লতিফ রাজিয়াল্লাহু আনহু ইসলামের পুনর্জাগরণের সময় এই শাহাদাতের সূচনা করেছিলেন। অতএব আজ হযরত সাহেবজাদা সাহেবের আত্মা এতে পুনরায় আনন্দিত হবে যে শতাধিক বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও তার রক্ত স্বীয় দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করেছে, অর্থাৎ তার বংশ সেই দায়িত্ব পালন করছে। পাকিস্তানে আহমদীদের অবস্থা ক্রমশ মন্দের দিকে যাচ্ছে, পরিস্থিতি অধিক থেকে অধিকতর ঘোলাটে হচ্ছে। পাকিস্তানের আহমদীদের জন্য অনেক বেশি দোয়া করুন। খোদা তালা তাদেরকে সব দিক থেকে নিরাপদ রাখুন, সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন, শত্রুদেরকে দ্রুত ধৃত করার উপকরণ সৃষ্টি করুন। দ্বিতীয় জানাজা হচ্ছে আমাদের একজন নিষ্ঠাবান আহমদি বন্ধু লাহোর নিবাসী অ্যাডভোকেট মোকাররম মির্জা নাসির আহমদ সাহেবের। তিনি গত 25শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1948 সালে বয়াত করেছিলেন, এরপর ফুরকান ফোর্সে যোগ দেন। 1974 হযরত খলিফাতুল মসীহ সালেস রাহিমুল্লাহ জামাতের পক্ষ থেকে উকিলদের একটা কমিটি গঠন করেছিলেন, তিনি তার সদস্য ছিলেন। সুপ্রিম কোর্টের উকিল হবার সুবাদে জামাতের সেবা করার সৌভাগ্য হয়েছে। সাপ্তাহিক লাহোর পত্রিকার সাংবাদিক হিসেবে প্রবন্ধ সমূহের মাধ্যমেও জামাতের সেবা করেছেন। জামাতের পক্ষে অগ্রহিত মামলা পরিচালনা করা ছাড়াও 1984 সালে নির্যাতনমূলক অর্ডিনেন্সের বিরুদ্ধে জামাতের পক্ষ থেকে সেই আদালতে কেস পরিচালনা প্যানেলের সদস্য হবার সৌভাগ্য তিনি লাভ করেছেন। তিনি লাহোরে জামাতের সেক্রেটারি রিস্তানাতা মজলিসে ইফতার সদস্য, লাহোর জামাতের কাজী সহ বিভিন্ন পদে সেবা করার সুযোগ হয়েছে। অনুরূপভাবে মানবাধিকার কমিশনের সদস্য হিসাবে সেবা করার সুযোগ পেয়েছেন। 2010 সনের 28শে মের যে ঘটনা ঘটেছিল সেদিন তিনি দারুজদিকের মসজিদে উপস্থিত ছিলেন, তার ছেলেও সাথেই ছিলেন। সেখানে গোলাগুলির সময় তার ছেলে আহত হয়েছে, তিনি বীরত্বের সাথে সেখানে বসে থাকেন এবং সন্তানকে সাহস যোগাতে থাকেন। অনেক বেশি দোয়ায় অভ্যস্ত, স্বল্পে তুষ্ট, ধৈর্যশীল, কৃতজ্ঞ এবং মিশুক প্রকৃতির একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন। খেলাফতে আহমদিয়ার স্বার্থে সকল প্রকার ত্যাগ শিকারে সদাপ্রস্তুত থাকতেন, সর্বদা পরিবেশ পরিস্থিতি আঁচ করে কথা বলতেন। তিনি অত্যন্ত ভাবাবেগপ্রবণ একজন মানুষ ছিলেন, মসিও ছিলেন। আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সাথে ক্ষমাসুলভ ব্যবহার করুন। আরেকটি জানাজা হচ্ছে রাবেয়া বেগম সাহেবার। তিনি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মাস্টার মাশরেক আলী সাহেবের স্ত্রী। 20শে জানুয়ারি কলকাতায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পশ্চিমবঙ্গ এবং আসামের লাজনার প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন জামাতের সেবা করার সুযোগ হয়েছে। স্বামীর সাথে জামাতে কাজকর্মে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করতেন। তিনি পশ্চিমবঙ্গ এবং আসামের সাবেক আমির মাশরেক আলী সাহেবের স্ত্রী ছিলেন। অসুস্থ অবস্থায় স্বামীর সাথে দীর্ঘ সফরে সঙ্গী হতেন। অত্যন্ত পূর্ণবোধে নিষ্ঠাবান এবং বিশ্বস্ত মহিলা ছিলেন। স্বামী ব্যতীত সন্তানদের মধ্যে তিনি 3 মেয়ে ও 2 ছেলে রেখে গেছেন। তার এক ছেলের নাম ইসমতুল্লাহ, যিনি জলসায় নজম শুনিয়ে থাকেন। MTA তেও তার অনেক নজম প্রচার হয়েছে। বর্তমানে জাপানে বসবাস করছেন। আল্লাহ তালা তার সাথে ক্ষমাসুলভ ব্যবহার করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। তাদের সকলের নামাজের জানাজা ইনশাল্লাহ জুমার পর হবে।
الحمد لله نحمده ونستعينه
نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.